হ্যালো,
আজকের বিষয় হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের 74তম অধিবেশন, প্রসঙ্গ বিবিধ, নানান প্রসঙ্গ রয়েছে এখানে। এই বিশ্ব সংস্থার বার্ষিক অধিবেশন থেকে প্রত্যাশা ও প্রাপ্তির উপর আপনাদের জিজ্ঞাসা আর আমাদের অতিথি প্যানেলিস্টদের জবাবের এই আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমাদের প্যানেল সদস্যরা হচ্ছেন বর্তমানে নিউ ইয়র্কে অবস্থানরত বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের সিনিয়র স্কলার এবং নিরাপত্তা বিশ্লেষক শাফকাত মুনির। জনাব শাফকাত মুনির, আপনাকে স্বাগতম।
ধন্যবাদ।
আছেন নিউ ইয়র্ক থেকেই বাংলা পত্রিকা ঠিকানার প্রধান সম্পাদক মোহাম্মদ ফজলুর রহমান। জনাব রহমান, আপনাকে স্বাগতম।
আপনাকেও।
আরও রয়েছেন কলকাতার যোগেশচন্দ্র চৌধুরী কলেজের অধ্যক্ষ এবং ব্যবস্থাপনার অধ্যাপক ডক্টর পঙ্কজ কুমার রায়। ডক্টর রায়, আপনাকে স্বাগতম।
নমস্কার।
নমস্কার। যেমনটি নিউ ইয়র্ক সিটিতে বিশ্বের নেতা কর্মীরা এবং নেতা নেত্রীরা জাতিসংঘের সাধারণ পরিষদের 74তম অধিবেশনে যোগ দিচ্ছেন, এবারকার এই অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে বিশ্বে বেশ কিছু উত্তেজনাপূর্ণ পরিবেশে বলতে পারেন। যেমন ধরুন, সৌদি আরবের তেল স্থাপনায় সাম্প্রতিক আক্রমণকে কেন্দ্র করে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা কয়েকদিন আগে, বিশ্বের বিভিন্ন দেশে লক্ষ লক্ষ তরুণ সক্রিয়বাদীদের জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি এবং এ সম্পর্কে আলোচনা, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মিয়ানমার প্রসঙ্গে আসন্ন কিছু প্রস্তাবের বিষয় এবং তার পুরস্কার প্রাপ্তি রয়েছে, ইমরান খানের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বৈঠক, এবং সেই সঙ্গে রয়েছে আমরা জানি যে মোদির সঙ্গে বোধ হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের একটি আলোচনা হবার কথা রয়েছে। তো এগুলো হচ্ছে কিছু সাইডলাইন ব্যাপার আছে, কিছু মূল জায়গায় যাচ্ছে। আমরা একটা প্রসঙ্গ দিয়ে বোধ হয় শুরু করতে পারি, সেটা হচ্ছে ক্লাইমেট প্রসঙ্গে, জলবায়ু প্রসঙ্গে। বাংলাদেশের প্রধানমন্ত্রী সম্প্রতি এ কথার উপর খুব জোর দিয়েছেন শেখ হাসিনা, যে জলবায়ুর পরিবর্তন যেটা ঘটছে তাতে সাড়া দেওয়া আমাদের অবশ্যই উচিত। তো এই সম্পর্কে আমি প্রথমেই যাচ্ছি জনাব ফজলুর রহমানের কাছে, যে এই যে জলবায়ু নিয়ে একটা বিতর্ক এবং এ ব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্পের খানিকটা অনীহাও দেখা দিয়েছে, বারবার দেখা দিয়েছে। আমরা জানি তিনি ফ্রান্সের জলবায়ু সাবমিটের ব্যাপারে আপত্তি ছিল, তার বেরিয়ে এসছেন। তো জনাব ফজলুর রহমান, আপনি কি এ বিষয়ে একটু আলোকপাত করবেন?
আসলে বর্তমান বিশ্বে সভ্যতাকে একটা হুমকির মধ্যে ফেলে দিয়েছে হচ্ছে এই যে জলবায়ু পরিবর্তনের বিষয়টা, এবং জলবায়ুর এই পরিবর্তনটা যে ঘটছে মানব সভ্যতার প্রতিকূলে, মানুষের জীবন নাশের পক্ষে যে ঘটনাগুলো ঘটছে, এর জন্য মূলত দায়ী হচ্ছে, করা হচ্ছে আর কি, যে যারা শিল্পোন্নত দেশ, যারা পারমাণবিক অস্ত্র শস্ত্র নির্মাণ করে তাদের দ্বারা, এবং এর জন্য যে ক্ষতিপূরণের বিষয়টা সেইটাও এটা দেওয়ার কথা হচ্ছে তাদের, যারা ক্ষতিগ্রস্ত হবে, যারা হুমকির মুখে, তাদের উদ্ধারে সভ্যতাকে বিপর্যয় থেকে রক্ষা করবার জন্য। এই তহবিলটা গঠন করা যাচ্ছে না পর্যাপ্ত পরিমাণে, মানে যথার্থ পরিমাণে, সেটা হচ্ছে বিশেষ করে আমেরিকার এই বর্তমান ট্রাম্পের অনীহার কারণে। ট্রাম্প দেখা যাচ্ছে যে মানুষের পক্ষে, মানুষের অগ্রগতির পক্ষে, মানুষের মানে এই সভ্যতাকে এগিয়ে নেওয়ার পক্ষে তার অনেকটাই অনীহা অনেক ক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে, এবং এই যে আজকে তার বের হয়ে আসা কিংবা তার তহবিল দিতে অস্বীকৃতি, এগুলো সবই হচ্ছে তার এই যে নেগেটিভ অ্যাটিটিউড টুয়ার্ডস সিভিলাইজেশন, টুয়ার্ডস হিউম্যান লাইফ, এই এই এইগুলোর প্রমাণ করে আর কি। সুতরাং এখানে দেখা যাচ্ছে যে যারা ক্ষতিগ্রস্ত তারাই বেশি কণ্ঠ সোচ্চার করছে এবং তারাই বেশি বলছে, এবং স্বাভাবিক কারণেই বলছে।
আমরা এবার
বিবেচনা করলে আজকে এইটাকে এই মানে পরিবেশ প্রতিবেশ রক্ষার জন্য যে জলবায়ুর যে বিরূপ প্রতিক্রিয়া, এটাকে রুখতে গেলে আজকে এটা যেহেতু বৈশ্বিক বিষয়, বৈশ্বিকভাবেই এর বিরুদ্ধে একটা পদক্ষেপ নেওয়া দরকার এবং সেই জন্যে সবাইকে এগিয়ে আসা দরকার।
জি, ডক্টর পঙ্কজ কুমার রায়, আপনি কি মনে করেন বিশ্বে যে জলবায়ু বিষয়ক যে সংকট দেখা দিয়েছে, তাপমাত্রা বৃদ্ধির বিষয় আছে, আপনি কি মনে করেন?
হ্যাঁ, বিষয়টা হচ্ছে বিশ্ব উষ্ণায়নের কারণে জলবায়ু পরিবর্তন ঘটছে এবং মানুষের জীবন আজকে দুর্বিষহ হয়ে যাচ্ছে, বিপন্ন হচ্ছে, সভ্যতাও বিপন্নের পথে। তো এই অবস্থায় যেমন সার্বিকভাবে উন্নত দেশগুলো তাদের ভূমিকা পালন করতে হবে, কিন্তু প্রতিটি দেশ তার নিজস্ব ভূমিকা পালন করাটাও এক্ষেত্রে খুব জরুরি। যেমন ভারতবর্ষ শপথ নিয়েছে 2 অক্টোবর 2019 গান্ধীজির 150তম জন্মশতবর্ষে প্লাস্টিক মুক্ত ভারত করার যে প্রকল্প গ্রহণ করা হয়েছে, সংকল্প, সেই সংকল্প এবং পরিবেশ বান্ধব শিল্প, পরিবেশ বান্ধব বাসস্থান, এটাও একটা উল্লেখযোগ্য বিষয়। এছাড়াও আপনারা জানেন যে গ্লোবাল গোলকিপার অ্যাওয়ার্ড, এটা ভারতবর্ষে যে স্বচ্ছ মিশন, এই মিশনে প্রায় 98% গ্রামকে এই টয়লেট, প্রায় 90 মিলিয়ন টয়লেট যুক্ত করা হয়েছে। এই একটা সদর্থক প্রচেষ্টা আমার মনে হয় তার সঙ্গেও ভাবার উচিত। এবং যাকে আমরা বলছি যে সাস্টেনেবল ইকোনমিক ডেভেলপমেন্ট, অর্থাৎ উন্নয়ন হবে কিন্তু পরিবেশকে ক্ষতি করে নয়, পরিবেশকে সঙ্গে নিয়ে অর্থনৈতিক উন্নয়ন আজকের দিনের সবচেয়ে খুব জরুরি, এবং সেটাও এই রাষ্ট্রপুঞ্জের সভায় আলোচনার বিষয় আসছে।
জি অবশ্যই। শফকাত মুনির, আপনি এই জলবায়ু পরিবর্তনের যে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের ভূমিকাকে কিভাবে মূল্যায়ন করবেন? হ্যালো শফকাত মুনির, আপনি আছেন লাইনে?
জি আমি শুনতে পাচ্ছি, আপনি কি শুনতে পাচ্ছেন?
হ্যাঁ, আমার প্রশ্ন ছিল যে এই যে জলবায়ুর পরিবর্তনের যে চ্যালেঞ্জ দেখা দিয়েছে, সেখানে জাতিসংঘের ভূমিকাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন?
জাতিসংঘের অবশ্যই একটি বিশাল ভূমিকা রয়েছে। আমরা দেখছি যে ইতিমধ্যেই জাতিসংঘের বিভিন্ন অঙ্গ সংগঠন, যেমন ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্টাল প্রোগ্রাম, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম, তারা বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন জলবায়ু পরিবর্তনকে অ্যাড্রেস করবার জন্য। তবে জলবায়ু পরিবর্তনের যে একটা নিরাপত্তাগত দিক রয়েছে, সেই বিষয়ে আমার মনে হয় আরো দৃষ্টি দেওয়া প্রয়োজন। আমরা একটু আগেও আপনি বলছিলেন এবং আমরা অন্যান্য জায়গাতেও দেখেছি যে এখন জলবায়ু পরিবর্তনের সাথে সংশ্লিষ্ট আরো অনেক বিষয় কিন্তু আমাদের সামনে আসছে, যেমন অভিবাসন, যেমন হঠাৎ করে যে বড় ধরনের কোন একটা ন্যাচারাল ডিজাস্টার হলে যে বিপুল সংখ্যক মানুষ তাদের জনগোষ্ঠী থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, তাদের বসতি থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন, এবং তাদের যে তাদেরকে যে রিহ্যাবিলিটেট বা রিসেটেল করার যে প্রক্রিয়া, তারপরে যে ধরনের শর্টেজ দেখা দিতে পারে সেক্ষেত্রে যে কি নিরাপত্তাগত হুমকি কি ধরনের আসতে পারে, সে বিষয়গুলো নিয়ে আমার মনে হয় জাতিসংঘকে আরো সচেষ্ট হওয়া প্রয়োজন।
জি, আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের দক্ষিণ এশিয়ায়, বিশেষ করে বাংলাদেশে, সেটা হলো রোহিঙ্গা প্রসঙ্গ। এখন রোহিঙ্গা প্রসঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি 27 তারিখে জাতিসংঘের সাধারণ পরিষদে তার ভাষণ দেবেন এবং জানা যাচ্ছে যে তিনি 4 দফা একটি প্রস্তাব দেবেন শেখ হাসিনা, যে প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে যে মিয়ানমারকে অবশ্যই স্পষ্টভাবে রাজনৈতিক তার সদিচ্ছা প্রকাশ করতে হবে, তার যাকে বলা হচ্ছে কংক্রিট অ্যাকশনের মাধ্যমে, এবং এমন কিছু যার মাধ্যমে রোহিঙ্গাদেরকে মিয়ানমারে অন্তর্ভুক্ত করা হয়। এবং দ্বিতীয় প্রস্তাবটার হচ্ছে যে মিয়ানমারও রোহিঙ্গাদের মনে এই আস্থা সৃষ্টি করতে পারে এবং যে সমস্ত বৈষম্যমূলক আইন রয়েছে সেই আইন এবং তার প্রভাব এবং প্রচারগুলো বন্ধ করতে হবে। 3 নম্বরটা হচ্ছে মিয়ানমারকে অবশ্যই নিরাপত্তা এবং নিশ্চিত করতে হবে রোহিঙ্গা যারা ফিরে যাবেন তাদের মধ্যে, এবং অসামরিক মনিটর্সদেরকে, পর্যবেক্ষণকারীদেরকে আন্তর্জাতিক সম্প্রদায় থেকে রাখাইন রাজ্যে তাদেরকে পর্যবেক্ষণ করার সুযোগ দিতে হবে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কেও এটা নিশ্চিত করতে হবে যে রোহিঙ্গাদের যে মূল সমস্যাটা সেই সমস্যাতে যেন আলোকপাত করা হয় এবং যারা অপরাধ করেছেন তাদেরকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে সেটাকে যেন দেখা হয়। এই কথাগুলো তিনি খানিকটা ওয়াইসিতে বলেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের এবং সেই কথাগুলো আবার উঠে আসবে। এদিকে আরও একটি খুব গুরুত্বপূর্ণ খবর আছে যে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের প্রতিনিধি পরিষদে বার্মা অ্যাক্ট 2019 বিল পাশ হয়েছে, তাতে 263-15 ভোটে। ডেমোক্রেটিক দলীয় কংগ্রেস বিধায়ক অ্যান্ডি লেভিন বলেন, অন্যায় অন্যায্য কোনো কিছুর প্রতিবাদ জানাতে সাংবাদিক, মতাদর্শী, সংগ্রামী বা যে কেউ নিজ কণ্ঠকে সোচ্চার করতে চান তার সুরক্ষা করতে হবে অবশ্যই। তো শাফকাত মুনির, আপনি এ বিষয়ে কি বলবেন?
বাংলাদেশের প্রস্তাবগুলো যেগুলো মাননীয় প্রধানমন্ত্রী উত্থাপন করতে যাচ্ছেন জাতিসংঘের সাধারণ পরিষদে তার ভাষণের মাধ্যমে, তা অত্যন্ত সুচিন্তিত ও সময় উপযোগী। বাংলাদেশ গত 2 বছর থেকে মানবতার এবং মহানুভবতার এক বিশাল নিদর্শন স্থাপন করেছে বিপুল সংখ্যক রোহিঙ্গা শরণার্থীকে বাংলাদেশে স্থান দিয়ে। কিন্তু আমরা বারবার বলে এসেছি, আমি নিজেও আপনাদের এই অনুষ্ঠানের আগেও বলেছি যে এখন এই রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রত্যাবাসনের বিষয়ে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে এবং প্রত্যাবাসন তখনই সম্ভব যখন প্রত্যাবাসনের অনুকূল পরিস্থিতি মিয়ানমারের রাখাইন প্রদেশে সৃষ্টি হবে এবং তার জন্য বাংলাদেশে যা যা করণীয় ছিল বাংলাদেশ তা ইতিমধ্যে করেছে এবং করে যাচ্ছে। কিন্তু মিয়ানমারের পক্ষ থেকে যে সদিচ্ছা এবং তাদের মধ্যে যে ইনিশিয়েটিভ যেটা আমরা দেখতে চাই সেটা আমরা এখনো দেখতে পাইনি। তাই এখানে যে মনিটরের কথা বলা হয়েছে এবং অন্য অন্য যে প্রস্তাবগুলো এসেছে তা অত্যন্ত সময় উপযোগী এবং আমাদের সকলের আশা থাকবে জাতিসংঘের কাছে যে জাতিসংঘ এ বিষয়ে একটি বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করার জন্য প্রস্তুত হবে।
নিশ্চয়ই এই এই প্রসঙ্গে আরেকটি খবর আপনাদের জানিয়ে রাখি যে যুক্তরাষ্ট্র আজকে নিউ ইয়র্কে ঘোষণা করেছে যে তারা রোহিঙ্গা শরণার্থীদের জন্য মানবিক সাহায্য বাবদ অতিরিক্ত আরও 12 কোটি $70 লক্ষ দেবে। এ পর্যন্ত তারা সবচাইতে বেশি সাহায্য করেছে রোহিঙ্গা শরণার্থীদের জন্য, যার পরিমাণ হচ্ছে $66.90 লক্ষ। আমরা এবার কিছু প্রশ্নে চলে যাই। আমাদের একজন শ্রোতা অনেকক্ষণ অপেক্ষা করছেন, চট্টগ্রাম থেকে আছেন। হ্যালো হ্যালো জি বলুন, আপনি কি, আপনার নাম বলুন।
জি, আমি চট্টগ্রাম থেকে সালাউদ্দিন বলছিলাম।
জি সালাউদ্দিন রেজা, আপনি একটু,
আমি আজকের যে আলোচনাগুলো শুনলাম এবং যে পর্যন্ত যারা আলোচনা করেছে, তো আমি যেহেতু বাংলাদেশের এবং চট্টগ্রাম থেকে বলছি, তাই এটা হলো যে বাংলাদেশের এবং বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলের কক্সবাজার এলাকায় যে মূল সমস্যা যেটা আপনিও বলছিলেন, যে রোহিঙ্গা সমস্যা যেটা এখন আমাদেরকে, আমরা দুবার বাংলাদেশ চেষ্টা করেছে যে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের ব্যাপারে, কিন্তু মায়ানমার থেকে যে নিশ্চয়তা তাদের রোহিঙ্গাদের যে নিরাপত্তা এবং বিশেষ করে নিরাপত্তা এবং তাদের যে নাগরিকত্বটা, এই দুটো জিনিস হলো সবচেয়ে মূল বিষয় এবং আজকে এবং তাদের উপরে যে নির্যাতন হয়েছে আজকে ওয়াইসি মিটিং এ ওয়াইসির সাথে বাংলাদেশ এবং এই অঞ্চলের যে মাহাতির মোহাম্মদ, কিছুক্ষণ আগে আমরা যে নিউজ পেয়েছি উনি বলেছেন যে এটা মানবতা বিরোধী অপরাধ করেছে, এই যে নারী নির্যাতন ধর্ষণ যেগুলো করেছে এগুলোর ব্যাপারে সোচ্চার হতে হবে বিশ্ব সম্প্রদায়কে এবং বিশেষ করে জাতিসংঘে যে অধিবেশন চলাকালে আজকে যে আপনি আলোচনা অনুষ্ঠান করেছেন এটা যৌক্তিক। এই জন্য যে জাতিসংঘের সবচেয়ে জাতিসংঘের মূল উদ্দেশ্যটা কি, এই যে মানুষের মূল্যবোধ, মানুষের শান্তি শৃঙ্খলা বজায় রাখাটা হলো মূল উদ্দেশ্য।
নিশ্চয়ই আপনার প্রশ্ন, আপনার প্রশ্নে যান।
আমার প্রশ্ন হলো যে জাতিসংঘ এ ব্যাপারে কি ভূমিকা রাখতে পারে এবং জাতিসংঘের আমার মনে হয় কি ভূমিকা রাখা উচিত, কারণ আজকের এটা বিশ্বের কোথাও এত লোক একই একটা রাষ্ট্রে, ছোট্ট রাষ্ট্রে, গণবসতি রাষ্ট্রে বাংলাদেশের মতো জায়গায় এসে অবস্থান করছে, এখন তাদেরকে প্রত্যাবাসনের ব্যাপারে বিশ্ব সম্প্রদায় কি করতে পারে বলে আমি আলোচকরা মনে করেন, এগুলো আমি জানতে চাচ্ছিলাম।
ধন্যবাদ। জনাব মোহাম্মদ ফজলুর রহমান, আপনি কি বলবেন?
আসলে বাংলাদেশের জন্য তো বটেই রোহিঙ্গা সমস্যা সবচেয়ে বড় একটা সংকট। আমার মনে হয় এটা আজকের সময়ে যে গ্লোবাল ভিলেজের কথা আমরা বলি, সেই দিক থেকে এটা বিশ্বেরও সমস্যা।
জি,
সুতরাং এটা কারোরই এড়িয়ে যাওয়ার পথ নেই। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে মনোভাব দেখিয়েছেন তাদের আশ্রয় দেবার ক্ষেত্রে, তাদের দেখভালের ক্ষেত্রে, এটা তো অতুলনীয়। এবং আমার মনে হয় এই কারণেই আজকে তিনি বিশ্বের নেতৃত্বে পরিণত হয়েছে। আমি তাকে ধন্যবাদ জানিয়ে বলছি যে বাংলাদেশের দিক থেকে যা করার তা তো করেছে, আমার মনে হয় তার চেয়ে অধিক করেছে এবং এখনো করে যাচ্ছে। এখন বিষয়টা নিষ্পত্তির জন্য আমার মনে হয় বাংলাদেশ আর মায়ানমারের মধ্যে বিষয়টা আর থাকছে না, এটা দুই পক্ষের দ্বিপাক্ষিক আলাপ আলোচনার মধ্য দিয়ে এই সমস্যার সমাধান হবে বলে মনে হয় না। এটা এখন বিশ্বের সব রাষ্ট্রের একটা উদ্যোগ নিতে হবে, বিশেষ করে আমেরিকা, ইউরোপ, এদের উদ্যোগ নিতে হবে, আর দুই বড় প্রতিবেশীর উদ্যোগ নিতে হবে, সেটা হচ্ছে চীন এবং ভারতের। ভারত এবং চীনের যতটুকু সদিচ্ছা তারা মুখে প্রকাশ করছে, বাস্তবে সেই সদিচ্ছাটা প্রয়োগ করতে হবে, বাস্তবে সেটা খুব বেশি একটা দেখা যায় না। এখন এখানে জাতিসংঘের চতুর্থতম অধিবেশন, সাধারণ অধিবেশন চলছে, এটি একটি বিরাট সুযোগ এবং আমার মনে হয় এখানে একটি বাস্তবসম্মত কার্যকর একটি রেজলিউশন গ্রহণ করা দরকার। যে রেজলিউশনের মধ্য দিয়ে কেউ আর চীন ভারত সহ নিজেদের দায়িত্ব এড়িয়ে যেতে পারবে না এবং এই সংকটের একটি ন্যায্য সমাধানের দিকে যেতে হবে। এবং ন্যায্য সমাধানের প্রধানতম কয়েকটি যে শর্ত, তার প্রধানতম শর্ত হচ্ছে যে রোহিঙ্গারা ফিরে যাবে, যাওয়ার পরে তাদের নিরাপত্তাটা,
হ্যাঁ তা তো অবশ্যই,
এটা প্রথম। তারপরে তাদের নাগরিকত্বটা, তারপরে হচ্ছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করাটা, সবই তো তাদের ধ্বংস করে দিয়েছে। এবং আমার মনে হয় শুধু বিদেশি পর্যবেক্ষণ নয়, এই যে আফ্রিকার বিভিন্ন দেশে যে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী রয়েছে, ওই রকম একটি শান্তিরক্ষী বাহিনী ওখানে রাখা দরকার।
আচ্ছা, আমরা এবার যাচ্ছি ডক্টর পঙ্কজ কুমার রায়, এই রোহিঙ্গা সমস্যাকে সংক্ষেপে আপনি বলুন, আপনি কিভাবে দেখছেন, কি তার নিষ্পত্তি হতে পারে?
রোহিঙ্গারা যেমন বাংলাদেশের বিরাট অংশ তারা এসেছেন, ভারতবর্ষের পশ্চিমবঙ্গের একটি প্রান্তে, এবং তারা বিভিন্ন সময় ভারতবর্ষের অন্য প্রান্তে ছড়িয়ে পড়েছেন। ভারত সরকার এই বিষয়টাকে নজর রাখছে এবং বাংলাদেশকে যারা এসছেন তাদের সাহায্যের হাতও ভারত সরকার বাড়িয়ে দিয়েছেন। আপনারা জানেন যে 1971 সালের 24 মার্চের পরে শরণার্থী স্রোত ভারতবর্ষে এসেছিল, সেদিনও ভারতবর্ষ তার ভূমিকা পালন করেছে। কিন্তু সমস্যাটা মায়ানমারের সমস্যা, তার আর্থিক সাহায্য বা অন্যান্য বিষয়গুলো। মায়ানমারের সঙ্গে ভারত কথা বলেছেন যে তাদের দেশের যারা অধিবাসী তাদের ফিরিয়ে দিতে হবে, তাদের নিরাপত্তা দিতে হবে, এবং তারাও যাতে অন্য কোনো অপরাধ জগতের সঙ্গে যুক্ত না হয় সে ব্যাপারেও তাদের সদর্থক ভূমিকা গ্রহণ করতে হবে। এটা অবশ্যই যে একটা পিস প্রসেস যদি আমরা স্টার্ট করতে পারি ইউএনএর তত্ত্বাবধানে, তাহলে মনে হয় মানবিকতা বা মানবাধিকার যেমন সুরক্ষিত হবে, তেমনি পার্শ্ববর্তী দেশগুলোতে যে নতুন করে সমস্যা তৈরি হচ্ছে অভিবাসনের বা নাগরিকত্বের, তার থেকেও নিরসন পাওয়া যাবে।
অনেক ধন্যবাদ। আমাদের আরেকজন শ্রোতা রয়েছেন ঢাকা থেকে, তাসনিম আফিফা। হ্যালো।
হ্যালো, সবাইকে শুভেচ্ছা। আমি তাসনিম আফিফা বলছি ঢাকা বাংলাদেশ থেকে।
বলুন।
আমরা জানি জাতিসংঘের 74তম অধিবেশন চলছে এবং এই অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বাংলাদেশের অন্যতম বড় সংকট, যেটি রোহিঙ্গা সংকট, সেটি সমাধানের জন্য কিছু প্রস্তাবনা দিয়েছেন, যা এর আগে তিনি 72তম অধিবেশনেও দিয়েছিলেন এবং যেটি বরাবরের মতো তিনি প্রতিটি আন্তর্জাতিক সম্মেলনে বলে থাকেন। কিন্তু আমরা আসলে কোনো আশানুরূপ ফলাফল দেখতে পাচ্ছি না। এর পেছনে কারণটা কি এবং জাতিসংঘের আসলে কোন ধরনের পদক্ষেপ নেওয়া উচিত এই রোহিঙ্গা সংকট সমাধানের জন্য আপনারা মনে করেন? সবাইকে ধন্যবাদ।
আপনাকে ধন্যবাদ। এই রোহিঙ্গা প্রসঙ্গ নিয়ে আমরা একটু আগে আলোচনা করছিলাম। তো আমি আবার একটু শাফকাত মুনিরের কাছে যাচ্ছি যে প্রতিবন্ধকতাটা ঠিক কোথায় এবং জাতিসংঘ কতটুকু ভূমিকা পালন করতে পারবে?
মূল প্রতিবন্ধকতা আমি যেটা দেখছি যে মিয়ানমারের পক্ষ থেকে সদিচ্ছা এবং সৎ উদ্দেশ্যের একটি অভাব রয়েছে। তারা যদিও বারবার বলে আসছে যে তারা রোহিঙ্গাদেরকে, রোহিঙ্গা জনগোষ্ঠীকে ফিরিয়ে নিতে প্রস্তুত, কিন্তু সেজন্য যে ধরনের অনুকূল পরিস্থিতি তৈরি করা প্রয়োজন সেই ধরনের পরিস্থিতি এখনো পুরোপুরি তৈরি করা যায়নি বলে মনে করা হচ্ছে। আর এছাড়া বাংলাদেশ সরকার ইতিমধ্যেই বলেছেন যে তারা চান যে একটা এমন পরিস্থিতি তৈরি হয়, বিকজ আমরা তো জোর করে কাউকে ফেরত পাঠাতে পারবো না, তাই রোহিঙ্গা জনগোষ্ঠী যাতে নিজের ইচ্ছায় তারা এক নিরাপদ ফিল করে এবং তারা ফিরে যেতে পারে সে ধরনের একটা পরিস্থিতি তৈরি করতে হবে। জাতিসংঘ এ ব্যাপারে বেশ সোচ্চার রয়েছে এবং জাতিসংঘের বেশ কিছু এজেন্সি মিয়ানমার এবং বাংলাদেশ উভয় দেশেই কাজ করছে, কিন্তু যে মনিটরিং এর বিষয়টা এসছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ রোহিঙ্গা জনগোষ্ঠীকে শুধু ফেরত পাঠিয়ে দিলে হবে না, তারপর আমাদেরকে দেখতে হবে যাতে আবার তাদেরকে কোনো নির্যাতন নিপীড়নের শিকার না হতে হয়, তাদের যে জমি জমা তাদের কাছ থেকে চলে গেছে সেগুলো তারা ফেরত পান, সেই জিনিসগুলো যাতে এনশোর করা যায়, সেজন্য মনিটরিং এর ক্ষেত্রে আই থিঙ্ক জাতিসংঘের একটা বড় ভূমিকা রয়েছে এবং আমরা দেখতে চাই যে জাতিসংঘ কিভাবে এই বিষয়টিকে আমলে নিয়ে তারা এটাকে কার্যকরী করে।
আমরা এবার খানিকটা আন্তর্জাতিক ক্ষেত্রে যাই। আমরা লক্ষ্য করেছি যে প্রেসিডেন্ট ট্রাম্প তার ভাষণে বলেছেন যে যুক্তরাষ্ট্র শান্তি চায়, কিন্তু একই সঙ্গে তিনি বলেছেন যে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কেউ পদক্ষেপ নিলে তারও উপযুক্ত জবাব দেওয়া হবে, সেটা তিনি বারবার বলেছেন। এবং কথাটা এসছে মূলত সৌদি আরবের তেল যে স্থাপনা সেখানে আক্রমণের পর, হুতি বিদ্রোহীরা ইয়েমেনের, ওরা দাবি করেছিল যে ওরা আক্রমণ করেছে, কিন্তু যুক্তরাষ্ট্র বলছে যে এর পেছনে ইরানের হাত আছে এবং সেইভাবে ইরানের উপর যে নিষেধাজ্ঞা সেগুলো আরও জোরালো করা হচ্ছে। কিন্তু একই সঙ্গে ট্রাম্প কিন্তু একথাও বলছেন যে কূটনৈতিকভাবে সমস্যা সমাধানের পথ বন্ধ হয়ে যায়নি, এবং একটা খুব উল্লেখযোগ্য কথা তিনি গতকাল বলেছেন যে একসময় যারা যুক্তরাষ্ট্রের ঘোর শত্রু ছিল তারা ঘনিষ্ঠ বন্ধু হয়েছে, কাজেই ইরানের সঙ্গেও সেই কূটনৈতিক পথটা খোলা আছে। তো ডক্টর পঙ্কজ, আপনি কি বলছেন, আপনি কি মনে করেন এই সৌদি এবং ইরান সমস্যা এবং যুক্তরাষ্ট্রের বিষয়ে?
দেখুন, পৃথিবীতে যে তেল উৎপাদনের ক্ষেত্রে যাদের অগ্রণী ভূমিকা আছে তার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, সৌদি আরব, ইরান, ইরাক উল্লেখযোগ্য। এখন এই যে সমস্যাটা তৈরি হয়েছে, তাতে অবশ্যই, কারণ আজকে সারা পৃথিবী তেলের উপর নির্ভরশীল এবং অর্থনীতির চালিকা শক্তি হিসাবে তেল একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা জানেন এই উত্তেজনার পরিবেশ তৈরি হলে আন্তর্জাতিক বাজারে তেলের দামের, যে ক্রুড অয়েল তার দাম পরিবর্তিত হয় এবং বিভিন্ন দেশের অর্থনীতি সেখানে ব্যাহত হয়। যেমন করে আমরা দেখেছি যে আমেরিকা এবং চীনের সঙ্গে শুল্ক হারের ক্ষেত্রে যে দ্বৈরত, সেই দ্বৈরতের কারণেও একটা বিশ্বে মন্দার পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে আমার মনে হয় রাষ্ট্রপুঞ্জ একটি উপযুক্ত ফোরাম যেখানে এই বিষয়টা পারস্পরিক আলোচনার ভিত্তিতে নিরসন করা যাবে, কারণ এখানে 112 দেশের রাষ্ট্রপ্রধানরা এবং 48 জন তিনি বিভিন্ন সরকারি পদাধিকারী এবং 30 জন ফরেন মিনিস্টার তারা এসছেন, তারা একটা সমাধান সূত্র বের করবেন এবং উত্তেজনার আবহাওয়া থেকে পৃথিবীকে মুক্ত করবেন।
হ্যাঁ, নিশ্চয়ই আমরা একটা শান্তিপূর্ণ পৃথিবী চাই। শাফকাত মুনির, এই সৌদি আরব, ইরান এবং যুক্তরাষ্ট্রের এই টানাপোড়েন সম্পর্কে আপনার বিশ্লেষণটা কি হবে?
নিঃসন্দেহে মধ্যপ্রাচ্যে অত্যন্ত উত্তপ্ত একটি পরিস্থিতি বর্তমানে বিরাজমান। আমি ইউএন জেনারেল অ্যাসেম্বলি সাইডলাইন যে একটি সম্মেলন অ্যাটেন্ড করতে নিউ ইয়র্কে এসেছিলাম কিছুদিন আগে, এবং সেখানেও আমরা দেখেছি যে মানে খুবই উত্তপ্ত একটি পরিস্থিতি, সবাই অত্যন্ত সন্দিহান, সবাই অত্যন্ত শঙ্কায় ভুগছেন যে কি হতে পারে। আর আপনি একটু আগে বলেছেন যে কূটনীতির বা কূটনৈতিক ভাবে সমস্যাটি সমাধানের যে পদক্ষেপ তা এখনো পুরোপুরি ক্লোজড হয়ে যায়নি, সেটা অত্যন্ত আশাব্যঞ্জক একটি কথা। এবং আমার মনে হয় যে কোনো দেশই চাইছে না যে এই মুহূর্তে একটি যুদ্ধ বা সংঘাতে জড়িয়ে পড়তে, কারণ এর যে অর্থনৈতিক যে প্রভাব এবং বিশ্ব নিরাপত্তা এবং বিশ্ব অর্থনীতির উপরে যে নেতিবাচক প্রভাব পড়তে যাচ্ছে তা সে বিষয়ে কিন্তু সবাই ওয়াকিবহাল। তাই আমার মনে হয় যে ডিপ্লোম্যাটিক অপশনস গুলোকে এখনো এক্সপ্লোর করা হচ্ছে, তবে এই ধরনের পরিস্থিতিতে একটা সবসময় একটা ঝুঁকি থাকে যে হঠাৎ একটা ছোট্ট ঘটনা থেকে হয়তো একটা ব্যাপক সংঘাত সৃষ্টি হয়ে যেতে পারে। তবে আমি বলবো আবারও যে ডিপ্লোম্যাটিক অপশনটা এখনো এক্সপ্লোর করা হচ্ছে, সৌদি আরব হোক, ইরান হোক, যুক্তরাষ্ট্র হোক এবং অন্যান্য যে দেশগুলো আছে। এবং আমাদের মনে রাখতে হবে যে ইউরোপিয়ান ইউনিয়নের পক্ষ থেকে কিন্তু বেশ সোচ্চার পদক্ষেপ রয়েছে যাতে সংঘাতকে অ্যাভয়েড করা যায়। তবে এই মুহূর্তে কশাস অপটিমিজম ছাড়া আর কিছু বলতে পারছি বলে মনে হয়।
সেই এবং এরকম খবরও আছে, আপনি নিশ্চয়ই, আপনারা সবাই নিশ্চয়ই জানেন যে ফ্রান্সের প্রেসিডেন্ট একটা মধ্যস্থতা করার চেষ্টা করছেন ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে। আমি এ প্রসঙ্গে একটু ফজলুর রহমান সাহেবের কাছে যাব, যে যেখানে প্রেসিডেন্ট ট্রাম্প উত্তর কোরিয়ার মতো একটা বৈরী রাষ্ট্রের সঙ্গে মৈত্রী সম্পর্ক স্থাপন করতে চাইছেন এবং উদ্যোগ নিয়েছেন, দুবার তাদের মধ্যে শীর্ষ বৈঠকও হয়েছে, সেখানে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বন্ধুত্বের কিংবা অন্তত একটা বোঝাপড়ার ক্ষেত্রে সমস্যাটা কোথায়?
আসলে সমস্যা মানে দুটো দেশের, মার্কিন যুক্তরাষ্ট্রের দুই রকমের একটা ইন্টারেস্ট রয়েছে। উত্তর কোরিয়ার সঙ্গে আমার মনে হয় তাদের সম্পর্ক উন্নত করা বেশি জরুরি এই চীনের কারণে। চীনকে প্রতিরোধ করবার জন্য উত্তর কোরিয়ার সঙ্গে তাদের সম্পর্ক যদি উন্নত হয় তাহলে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া দুটো মিলে যুক্তরাষ্ট্র অনেক ভালো অবস্থানে যেতে পারে। আর ইরানের সঙ্গে তাদের যে অবস্থা এটা কতটা মৌখিক এবং কতটা আন্তরিক এই যে কূটনৈতিক সমাধানের ক্ষেত্রে এটা কিন্তু বোঝা খুব মুশকিল, কারণ এখানে এখানে আমেরিকার ইন্টারেস্ট একটু ভিন্নতর। সেই ইন্টারেস্টটা হচ্ছে তার তেলের ইন্টারেস্ট, তার সৌদি আরবের সঙ্গে তার সম্পর্কের বিষয় অনেক রকম রয়েছে। এইরকম মৌখিক আমরা আগেও দেখেছি কিন্তু কাজে তার উল্টো ফলও দেখেছি এই মধ্যপ্রাচ্যে বিশেষ করে। সুতরাং আমরা আশা করব যে শুভবুদ্ধির উদয় হবে যে কূটনৈতিক ভাবে এই সমস্যাটার সমাধান করা, তাহলেই বিশ্বটা এই উত্তেজনা থেকে একটু মুক্ত হতে পারবে। নইলে যে বিপদ এর আগেও ঘটেছে মধ্যপ্রাচ্যে সেই বিপদ এবার আরো বড় আকারে ঘটবার আশঙ্কা থেকেই যাবে।
হ্যাঁ, আমাদের বাংলাদেশের পিরোজপুর থেকে নাসিম আলী সাহেব টেলিফোন লাইনে আছেন। হ্যালো,
নাসিম বলছিলাম।
হ্যাঁ নাসিম আলী ভাই বলেন, আপনি আপনার প্রশ্ন কি হবে?
আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি জাতিসংঘে সাধারণ পরিষদে রোহিঙ্গা ইস্যুতে চার দফা প্রস্তাবনা পেশ করতে যাচ্ছেন। তো এর পাশাপাশি আমরা জানতে পারলাম যে মালয়েশিয়ান প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ উনিও রোহিঙ্গা নিয়ে তার রিয়াকশন ব্যক্ত করেছেন এবং কতগুলো দাবি তুলেছেন। তো এই আমাদের প্রধানমন্ত্রীর দাবির মধ্যে যদি মানে রোহিঙ্গাদের স্থায়ী নাগরিকত্ব দানের বিষয়টি যদি উল্লেখ থাকত তাহলে কি এই সমস্যার একটা স্থায়ী সমাধান হতো কিনা?
আচ্ছা, এটা একটা প্রশ্ন যে প্রধানমন্ত্রী যে চার দফা দাবি করেছেন সেখানে মিয়ানমারের থেকে আসা রোহিঙ্গাদের ফেরত যাওয়ার পরে তাদের স্থায়ী নাগরিকত্বের বিষয়টি সম্ভবত নেই, তো সেটা থাকলে ভালো হতো কি হতো না? পঙ্কজ কুমার রায় আপনি কি মনে করেন?
দেখুন, রোহিঙ্গাদের যদি স্থায়ী নাগরিকত্ব হয় তাহলে ভবিষ্যতে আবারও তাদের ছিন্নমূল হওয়ার সম্ভাবনাটা কম হবে, এটা স্বাভাবিক। ফলে সেই অর্থে নাগরিকত্ব, কিন্তু সে দেশের যে অভিবাসন নীতি আছে না, আমি আমার মনে হয় সেই বিষয়টা আন্তর্জাতিক মহলে আনসান সুকির ওপরে যে চাপটা এখন আছে কিছুটা তিনি সুর নরম করেছেন এবং সেটা ডায়ালগটা ওপেন করা উচিত, এবং সেই দেশের নাগরিক হওয়ার জন্য তাদেরও মনে হয় যোগ্যতা অর্জন করার
দিকে তাদের অগ্রসর হওয়া উচিত।
শাফকাত মুনির,
নাগরিকত্ব বিষয়ে কিন্তু আগেও বাংলাদেশ বেশ কয়েকবার বলেছেন এবং হয়তো এই চারটা প্রস্তাবের মধ্যে সেটা নাই, বাট বাংলাদেশ এই প্রস্তাবের এর আগেও এই ব্যাপারে বাংলাদেশ মিয়ানমারের সাথে আলোচনা করেছে। তবে নাগরিকত্ব কিন্তু একটা প্রসেস আছে মিয়ানমারে এবং এই প্রসেসের মধ্যে দিয়ে কি রোহিঙ্গা জনগোষ্ঠীকে যেতে হবে, এটা মিয়ানমার বারবার বলে আসছে। এই বিষয়ে কিন্তু শীর্ষ পর্যায়ে আলোচনা চলছে, তাই এখানে এটা আসেনি বলে এটা গুরুত্ব কম সেটা আমি দেখছি না। আমি আমি মনে করি বাংলাদেশ যথেষ্ট গুরুত্বের সাথে বিষয়টিকে বিবেচনা করছে এবং মূল যে চারটি প্রস্তাব মাননীয় প্রধানমন্ত্রী উত্থাপন করতে চাচ্ছেন আমি আবারও বলবো তা অত্যন্ত সুচিন্তিত ও সময়োপযোগী।
অনেক অনেক ধন্যবাদ। আমাদের কাছে আরেকটা প্রশ্ন আসে, সেটা হলো যে জাতিসংঘের এই অধিবেশনের সাইডলাইনে কিংবা যাকে আমরা পার্শ্ব বৈঠক বলি, সেই পার্শ্ব বৈঠকে নানান রকম আলোচনা হয় এবং একটি আলোচনা ইমরান খানের সঙ্গে হয়েছে যেখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে কাশ্মীর সমস্যা সমাধানের জন্য তিনি একটা মধ্যস্থতা করতে রাজি আছেন। অন্যদিকে আমরা জানি যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার সম্পর্ক অত্যন্ত সুমধুর, সম্প্রতি তারা একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং এরপরে তাদের মধ্যে একটা আনুষ্ঠানিক বৈঠকও হওয়া উচিত হওয়ার কথা। তো সেদিক দিয়ে যুক্তরাষ্ট্র এবং ভারত ও পাকিস্তানের এই সম্পর্কের ভারসাম্যটাকে কিভাবে বিশ্লেষণ করবেন জনাব ফজলুর রহমান?
এই কাশ্মীর সমস্যা তো আজকের সমস্যা নয়, অনেক পুরনো সমস্যা। এ নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে অনেকবার যুদ্ধ হয়ে গেছে, কিন্তু কথা হচ্ছে যে এটার একটা সমস্যার অবশ্যই সমাধান হওয়া দরকার স্থায়ীভাবে। তো সেক্ষেত্রে আসলে রণহুঙ্কার না ছেড়ে উভয় পক্ষকেই যদি শান্তির পথে তারা একটু এটা সমাধানের চিন্তা করে, তাহলে মনে হয় দুই দেশের জন্য, ভারত পাকিস্তানের জন্য যেমন মঙ্গল, ওই রিজিয়নের জন্য এশিয়ার জন্যও মঙ্গল এবং আমার মনে হয় সমগ্র বিশ্বের জন্যও মঙ্গল। এক্ষেত্রে খুব বেশি দায়িত্ব পালন করতে পারে, মানে ভূমিকা রাখতে পারে হচ্ছে যুক্তরাষ্ট্র। সেই যুক্তরাষ্ট্র এখন তো দেখা যাচ্ছে যে এই যে সম্প্রতি যে পাবলিক মিটিংটা হয়ে গেল, সেখানে তাদের যে সম্পর্ক তাতে তাদের ভালোই আমার কাছে মনে হচ্ছে, তারা একটা মধুচন্দ্রিমা পালন করছে। তো সেই দিক থেকে যদি আমেরিকা মানে ট্রাম্প যদি এগিয়ে আসে
জি,
তাহলে এটা একটা ভালো সমাধান হতে পারে। কিন্তু ট্রাম্পকে নিয়ে যে এখন বিশ্বব্যাপী একটা শঙ্কা, সে নিজেই কি করবে, কখন কি করবে, নিজের স্বার্থ কতটা দেখবে আর বিশ্বের স্বার্থ কতটা দেখবে, এই এটা নিয়ে মানুষের মধ্যে শঙ্কা আছে
জি।
একটা একটা তার একটা বড় ভূমিকা এখানে খুব জরুরি। তা আমি আনিস সাহেব একটা কথা ঠিক 10 সেকেন্ডে সারতে চাই এই রোহিঙ্গার ব্যাপারে। রোহিঙ্গাদের যে নাগরিকত্বের প্রশ্নটা একটু আগে আলোচনা হলো, তাদের তো কোথাও না কোথাও একটা নাগরিক কোন দেশের হতে হবে, তারা তো নাগরিক। তো এটা বাংলাদেশের হবে না মিয়ানমারে হবে, কোনটা যৌক্তিক? তাদের তো নাগরিকত্ব দেওয়ার কথা মিয়ানমারে, এটাই তো যৌক্তিক।
সেই হ্যাঁ না, আপনি ঠিক বলেছেন। আচ্ছা, আমরা যে কাশ্মীর প্রসঙ্গে কথা বলছিলাম, আমরা বলছিলাম যে প্রেসিডেন্ট ট্রাম্প ইমরান খানকে বলেছেন তিনি মধ্যস্থতা করবেন, কিন্তু আবার আমরা এটা লক্ষ্য করছি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার সম্পর্ক অত্যন্ত সুমধুর, যেমনটি একটু আগে ফজলুর রহমান সাহেবও বললেন। তো ডক্টর পঙ্কজ কুমার রায়, আপনি কি মনে করেন কাশ্মীর সমস্যা নিয়ে কি আলোচনা হওয়ার প্রয়োজন রয়েছে?
কাশ্মীর নিয়ে ভারত তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না। ভারতবর্ষ আন্তর্জাতিক ফোরামে বারবার এই কথা বলেছেন এবং তার অন্যথা হবে না। প্রথমত কাশ্মীর, যদি আমরা কাশ্মীরের সুদীর্ঘ ইতিহাস দেখি, তাহলে কাশ্মীর ভারতেরই অবিচ্ছেদ্য অঙ্গ। সুতরাং সেই বিষয়টাকে আন্তর্জাতিক ফোরামে আলোচনার কোনো অবকাশ নেই, বর যদি আলোচনার কোনো অবকাশ থাকে তাহলে লাইন অফ কন্ট্রোল এবং আমরা যেটা বুঝি আমাদের যে র্যাটক্লিফ লাইন, এর অন্তর্বর্তী যে জায়গাটা পাক অকুপাইড কাশ্মীর, সেটা নিয়ে আলোচনা হতে পারে। কিন্তু জম্মু কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ, এ নিয়ে কোনো আলোচনা আন্তর্জাতিক স্তরে ভারতবর্ষ আগ্রহী নয়।
শাফকাত মনির, আপনি কি মনে করেন এই কাশ্মীর সমস্যা সম্পর্কে?
আই থিঙ্ক ডক্টর পঙ্কজ রায় খুব ভালোভাবে বলে দিয়েছেন যে ভারত কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ এখানে কামনা করে না। মধ্যস্থতা করার ক্ষেত্রে সবচেয়ে প্রধান যে বিষয়টি হলো যে উভয় পক্ষকে মধ্যস্থতাকারীর ইন্টারভেনশন বা মধ্যস্থতা নেবার জন্য তাদের একটা অ্যাকসেপ্টেন্স থাকতে হবে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে নয়াদিল্লির পক্ষ থেকে এই বিষয়ে স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে তারা কোনো মধ্যস্থতা চায় না, অন্যথায় ইসলামাবাদ বলছে যে তারা মধ্যস্থতা চায়। তাই এখানে যুক্তরাষ্ট্রের খুব বেশি কিছু করার উপায় আছে বলে আমি মনে করি না। আমি একটু বলতে চাই যে আমরা দেখতে পাচ্ছি যে যদিও প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে অত্যন্ত সুমধুর একটি সম্পর্ক বিরাজমান, কিন্তু যুক্তরাষ্ট্র সরকার আবার কিছুটা ভারসাম্য এনে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সাথেও কিন্তু তাদের একটি বৈঠক হয়েছে এবং তারা একটু ভারসাম্য আনতে চাইছে তাদের দক্ষিণ এশিয়ার ওভারঅল সম্পর্কের ক্ষেত্রে। তবে কাশ্মীর সমস্যায় যদিও তাদের এই ব্যাপারে তারা তাদের সদিচ্ছা প্রকাশ করেছেন, তা আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে এক্ষেত্রে কোনো বড় ধরনের অগ্রগতি হবে।
জি, আমাদের একজন শ্রোতা রয়েছেন টেলিফোন লাইনে, আতাউর রহমান রঞ্জু। হ্যালো।
জি
জি, আপনি কোথা থেকে বলছেন?
আমি রংপুর থেকে, বাংলাদেশ।
জি জি, আপনার প্রশ্নটা করুন।
ঢাকায় অবস্থান করি, আমার প্রশ্ন হচ্ছে যে কিছুক্ষণ আগে আমি টিভিতে দেখলাম প্রেসিডেন্ট মানে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলছে যে পাকিস্তানের পাশে কেউ নেই।
আচ্ছা, উনি বলেছেন যে পাকিস্তানের পাশে কেউ নেই।
এখানে দেখলাম কেউ নাই।
আচ্ছা,
সেই ক্ষেত্রে উনি যদি কাউকে না পান পাশে, তাহলে প্রেসিডেন্ট ট্রাম্প আসছেন যে মধ্যস্থতা করার জন্য। প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে আবার সম্পর্ক মোদী নরেন্দ্র মোদীর ভালো।
জি,
এখন এই ক্ষেত্রে কি রেজাল্ট আসতে পারে?
আমরা একটু আগে এই নিয়ে আলোচনা করলাম, ফজলুর রহমান সাহেব বললেন যে মধ্যস্থতা হতে পারে যদি উভয় পক্ষে রাজি হয়, কিন্তু ডক্টর পঙ্কজ কুমার রায়,
আনিস সাহেব, আমি একটা কথাই এই মাঝখানে বলে নিই।
বলুন বলুন।
আমরা তো সবাই বললাম, ট্রাম্পের কথা বললাম, মোদীর কথা বললাম, ইমরান খানের কথা বললাম, তিনটি পক্ষের কথা বললাম, বিশেষ করে দুটি পক্ষ যারা এই সংকটের সঙ্গে জড়িত। আমরা কিন্তু কেউ বললাম না কাশ্মীরি জনগণ কি চায় এবং কাশ্মীরি জনগণের আকাঙ্ক্ষাটা বাস্তবে তাদের কোনো মূল্যায়ন করা হবে কিনা। একসময় কিন্তু জাতিসংঘে এরকম একটা প্রস্তাব ছিল কাশ্মীরি জনগণদের সদিচ্ছার ব্যাপারে, তো সেটার কি হবে সেটার কথা কিন্তু আমরা কেউই বলছি না। মোদি কি করবে, ইমরান খান কি করবে, আর মধ্যস্থতার ক্ষেত্রে ট্রাম্প কি করবেন, এইগুলো নিয়ে আমরা কথা বলছি, কিন্তু কাশ্মীরি জনগণ যারা জীবন দিচ্ছেন, যারা লড়াই করছেন, যাদের মূল সংকট, যাদের সমস্যা, তাদের নিয়ে আমরা কেউ কথা বলছি না। আমার মনে হয় তাদের আকাঙ্ক্ষার, তাদের স্বপ্নেরও একটু গুরুত্ব থাকা দরকার।
আসলে প্রশ্নটা উঠেছে মধ্যস্থতার এই কারণেই, কারণ ট্রাম্প এই কথাটা বলেছেন এবং মোদি যে নতুন নিয়ম করেছেন কাশ্মীরে, সে কারণেই কিন্তু বিষয়টি উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। ডক্টর পঙ্কজ কুমার রায়, আপনি আসলে কি মনে করেন কাশ্মীরের জনগণ এই পদক্ষেপের ক্ষেত্রে কতটা খুশি, কতটা অখুশি? কারণ কাশ্মীরে জরুরি অবস্থা এক অর্থে চলছে, নানান রকমের নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, তো একটি গণতান্ত্রিক রাষ্ট্রে এই বিষয়টি কতটা যুক্তিযুক্ত?
দেখুন, এটা প্রথমে বলতেই হবে যে কাশ্মীরের যে আইন পরিবর্তন হয়েছে 370 ধারা পার্সিয়াল অবলুপ্তি এবং 35A এটার অবলুপ্তির মূল কারণ হচ্ছে তাদের ভারতবর্ষের যে সংবিধান, সেই সংবিধানের 14, 15 এবং 16 এই যে ধারাগুলো তার পরিপন্থী। দ্বিতীয় বিষয় হচ্ছে যে কাশ্মীরে সুদীর্ঘ সময় ধরে আমরা দেখলাম যে প্রচুর টেররিস্ট মারা গেছেন, উগ্রপন্থী। কাশ্মীরের সাধারণ মানুষ ভারতবর্ষের সঙ্গে আছেন এবং কাশ্মীরে আমরা দেখেছি এর আগে 1989 সালে বিপুল পরিমাণ তাদের কাশ্মীরি পণ্ডিতদের সেখান থেকে উৎখাত করা হয়েছে। আমি আগেই বলেছিলাম যে কুষাণ সময় থেকে, অশোকের সময় থেকে কাশ্মীর ভারতবর্ষের অন্তর্ভুক্ত ছিল এবং রঞ্জিত সিং, গুলাব সিং, হরি সিং পর্যন্ত এই দীর্ঘ সময়ের ইতিহাসটা যদি আমরা দেখি, তাহলে কিছু বিচ্ছিন্নতাবাদী মানুষ
তা যদি আপনি বলেন যে পাক অকুপাইড কাশ্মীরে দাঁড়িয়েও ইমরান খানের সামনে যখন কলেজের ছাত্র বলে যে আমরা ভারতের সঙ্গে যাব, তখন তার জেল দেওয়া হয়, তাহলে স্বাধীনতার স্বাদটা কিভাবে আমরা অনুভব করব? এটা একটা বড় প্রশ্ন। কাশ্মীর ভারতবর্ষে বারবার নির্বাচনের হয়েছে এবং সংযুক্তি হয়েছে, প্রথা মেনে হয়েছে, সুতরাং ভারতবর্ষের অবিচ্ছেদ্য অঙ্গ ভূস্বর্গ কাশ্মীর, এর কোনো অন্যথা হবে না।
একটা প্রসঙ্গ আমার মনে আসে আসছে, সেটা হলো এই যে অ্যাক্টটা আগে ছিল সেটা বাতিল করে দেয়া হলো, আপনি বললেন যে এটি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, তাহলে এতদিন ধরে এই অ্যাক্টটা কেন ছিল, কিভাবে এই আইন করা হয়েছিল?
আপনি যদি সংবিধানের এই অংশটা দেখেন তাহলে দেখবেন তাতে তিনটি কথা বলা আছে, টেম্পোরারি, ট্রানজিশনাল অ্যান্ড স্পেশাল। সুতরাং এটা আপৎকালীন একটি বিষয়। 1954 সালে রাষ্ট্রপতির একটি ঘোষণা মারফত 35 ক এই ধারাটা যুক্ত হয়েছে, যেখানে বলা হয়েছে যে যদি কেউ অকাশ্মীরিকে বিবাহ করে তার অধিকার চলে যাবে, অন্যরা এখানে জমি কিনতে পারবে না এবং চাকরি করার সুযোগ পাবে না, তারা ওখানকার যে টেকনিক্যাল কলেজগুলো তাতে পড়বার সুযোগ পাবে না, এরকম বিভিন্ন বিষয়গুলো করা হয়েছে। এটা বলা যেতে পারে যে ভারতবর্ষের রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই ভাবনাগুলো ছিল এবং সেটা বাস্তবায়ন হয়েছে। এবং আমরা জানি যে কাশ্মীরে একটা সেপারেট কনস্টিটিউশন ছিল, সেপারেট ফ্ল্যাগ ছিল, সেই ব্যাপারটা অবশ্যই ধীরে ধীরে অবলুপ্তি হয়েছে এবং কাশ্মীর দ্য ইন্টিগ্রাল পার্ট অফ ইন্ডিয়া।
আপনাকে ধন্যবাদ। আসলে কেবল কাশ্মীর না, আমরা জাতিসংঘের বিভিন্ন বিষয় নিয়ে আজকে আলোচনা করেছি, সেখানে রোহিঙ্গার বিষয় এসছে, সেখানে ইরাক, ইরান এবং সৌদি আরবের প্রসঙ্গটা এসছে। আমরা এবার প্রায় অনুষ্ঠানের প্রান্তিক অংশে পৌঁছেছি। খুব সংক্ষেপে শাফকাত মুনির, আপনি যদি প্রথমে বলেন যে জাতিসংঘের এই অধিবেশনের কাছ থেকে কতখানি আমাদের প্রত্যাশা, কতখানি বা প্রাপ্তি হবে?
আমাদের মূল প্রত্যাশা হলো যে জলবায়ু পরিবর্তন বিষয়ে এই সাধারণ পরিষদের এই অধিবেশন থেকে কিছু নতুন সিদ্ধান্ত আসবে। আমরা দেখেছি যে তরুণ সমাজ এবং যুব সমাজের পক্ষ থেকে জলবায়ু পরিবর্তনের বিষয়ে কিছু বলিষ্ঠ কণ্ঠ উঠে এসেছে। আমরা আশা করব যে রাষ্ট্রপুঞ্জের এই সম্মেলনে আগত নেতা নেতৃবৃন্দ এই তরুণ সমাজের আকাঙ্ক্ষাকে আমলে নিয়ে জলবায়ু পরিবর্তনের বিষয়ে কিছু নতুন পদক্ষেপ তারা ঘোষণা করবেন। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে নতুন কিছু দিক নির্দেশনা আমরা আশা করছি এবং তার সাথে আমরা আরো দুটো বিষয় আমি ব্যক্তিগতভাবে খুবই আশা করছি বা চাইছি কিছু একটা হোক। তা এক হলো রোহিঙ্গা শরণার্থী সংকটের বিষয়ে বাংলাদেশের পাশে যাতে নতুন করে আবার জাতিসংঘের দেশগুলো এগিয়ে আসে, তারা নতুন পদক্ষেপ নেয় যাতে বাংলাদেশ এই সমস্যা থেকে সমস্যাটিকে অতিক্রম করতে পারে এবং মধ্যপ্রাচ্য সংঘাত নিরসনের ক্ষেত্রে যাতে নতুন কোন একটি পদক্ষেপ আমরা দেখতে পারি।
ধন্যবাদ। মোহাম্মদ ফজলুর রহমান, 30 সেকেন্ডের মধ্যে কিছু একটু বলুন।
সেটি হচ্ছে আমার প্রথম আকাঙ্ক্ষা যে জাতিসংঘ প্রথম যে কাজটি করবেন এবার সেটি হচ্ছে তার ভাবমূর্তি পুনরুদ্ধারে একটা উদ্যোগ নেবে।
আচ্ছা, ধন্যবাদ।
মানুষ যাতে বিশ্বাস করে যে এই রাষ্ট্রপুঞ্জ একটি কার্যকর একটি গোষ্ঠী যেটা বিশ্বকে সকল ধরনের সংখ্যা থেকে মুক্ত রাখতে পারে,
জলবায়ু হোক, খুব
সংকীর্ণ আঞ্চলিক বিভিন্ন বিরোধ
হোক, সব
তারা একটি কার্যকর ভূমিকা রাখতে পারবে।
পাকিস্তান যে ভূমিকা নেওয়ার চেষ্টা করছে এবং তার প্রথমত তাদের স্বীকারোক্তি বেরিয়ে গেছে যে ISI এবং পাক সেনাবাহিনী আল কায়দাকে সাহায্য করেছে, যা আমরা জানি যে আল কায়দার প্রধানকে তাকে মারবার জন্য আমেরিকায় সচেষ্ট হয়েছিল। এই রকম কাজ থেকে আমেরিকাকে ভবিষ্যত বিরত থাকতে হবে এবং আমরা 9/11 থেকে 26/11 সমস্ত ঘটনার নিন্দা করছি এবং ফোরামে এবং ভারত একটা
আপনাদের জি আমাদের আমাদের অনুষ্ঠানের সময় একদম শেষ হয়ে গেছে,
সামনে তুলে ধরেছেন।
অনেক অনেক ধন্যবাদ জনাব শাফকাত মুনির, জনাব মোহাম্মদ ফজলুর রহমান এবং ডক্টর পঙ্কজ কুমার রায়। আপনাদের হ্যালো ওয়াশিংটন এখানেই শেষ হলো।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।